সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, শুরু করছি রোববারের আয়োজন। আজ থাকছে দেশ বিদেশ সহ বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত সহ বিশ্ব সংবাদ নিয়ে আপনাদের জন্য সাজিয়েছি আজ রোববারের আয়োজন। সাথে আছি আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। প্রচারিত হচ্ছে www.syedshahsalimahmed.com। শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গ। শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর গত 8ই আগস্ট শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল ডক্টর ইউনুসের সরকার। ভঙ্গুর অর্থনীতি ও বিধ্বস্ত একটি দেশ পরিচালনার দায়িত্বে নেওয়া এই এক মাস বয়সী সরকারের সফলতা ব্যর্থতা মূল্যায়নের যথার্থ সময় এখনও হয়নি। তবুও মাত্র এক মাসে রাষ্ট্র সংস্কারী অন্তর্বর্তী সরকারের কয়েকটি সাহসী সিদ্ধান্তে নতুন করে স্বপ্ন বুনছে প্রায় হতাশ হয়ে পড়া জনগণ। প্রতিফলন ঘটতে শুরু করেছে জন আকাঙ্ক্ষার। রিপোর্ট বলছে রাষ্ট্র সংস্কারে কয়েকটি সাহসী সিদ্ধান্ত ঘটতে শুরু করেছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। এক, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। অর্থনীতির চিত্র তুলে আনতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে বাংলাদেশ। পাচারকৃত অর্থ ফেরাতে কার্যক্রম শুরু করেছে নতুন অন্তর্বর্তী সরকার এবং গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠনের চেষ্টায় এগিয়ে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্যের সংবাদে রয়েছে, রাজধানীর অদূরে আশুলিয়া অঞ্চলে শ্রমিক অসন্তোষ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ রোববার আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা BGMEEA। তবে গতকাল শনিবার অন্তত 36টি কারখানা বন্ধ ছিল। শনিবার 7ই সেপ্টেম্বর সন্ধ্যায় কারখানা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন BGMEA-র পরিচালক আশিক রহমান তুহিন। বিগত কয়েকদিনের তুলনায় শনিবার কারখানা ভাঙচুর ও অসন্তোষের সমর্থনে মিছিল কম হয়েছে বলেও জানান তিনি। এদিকে সিলেটের হযরত শাহপরান রহমতুল্লাহ মাজারে গান বাজানা নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমেদ এই ঘোষণা দেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন একদল মুসল্লি। তাঁদের দাবি, গান বাজানার আড়ালে মাজারে মাদক সেবন, অশ্লীলতা হয়, এসব অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ দ্রুত বন্ধ করতে হবে। পরে বিকেলে এক ভিডিও বার্তায় গান বাজানা বন্ধের ঘোষণা দেন মাজারের খাদেম। নিয়ে যাচ্ছি ভারত বাংলাদেশ ইস্যুতে। ভারতের হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জাতিসংঘে মোদির প্রসঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। ভারতীয় বার্তা সংস্থা PTIকে সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকারে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। নাম প্রকাশ না করার সূত্রে হিন্দুস্তান টাইমসকে কয়েকটি সূত্র জানায়, PTIকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। এদিকে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। আবারও বাংলাদেশ, এবারে শিক্ষাঙ্গন। চলতি মাসের মাঝামাঝি সময়ে বইয়ের পরিমার্জনের কাজ শেষ করে পাণ্ডুলিপি প্রেসে পাঠানো যাবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা NCTB। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলো বাদে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটি বিষয়ের 4টি পাঠ্য বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত হয়ে থাকে। সর্বশেষ 2014 সাল থেকে বাংলা সাহিত্য পাঠ ও সহজ পাঠ, 2015 সাল থেকে ইংলিশ ফর টুডে এবং 2021-এ প্রণীত তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বই এখনও শিক্ষার্থীদের পাঠ্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর উদ্যোগ নেয় পরিমার্জনের। বাংলা বইয়ের কাজ শেষ হলেও বাকি এখনও ইংরেজি এবং ICT। জাতীয় শিক্ষাক্রম পাঠ্য পুস্তক বোর্ডের চেয়ারম্যান এ কেম রিয়াদুল হাসান বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমের বইও প্রস্তুত আছে, কন্টেন্টের কিছু বিষয়ে পরিবর্তন হবে, চলমান শিক্ষাক্রমের বইয়ের সেন্সিটিভিটি বিষয়গুলো বাদ দেওয়ার জন্য একটি টিম কাজ করছে, বইয়ের প্রচ্ছদ ভেতরের ছবিসহ অনেক কিছুই পরিবর্তন করতে হবে। যারা শিক্ষাক্রম বিষয়ে কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তারাও এই পরিমার্জনের কাজে জড়িত রয়েছেন। অপরদিকে ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিতে 650 বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। সরকার থেকে এখনও পূর্ণাঙ্গ সংখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে বিগত সরকার পতনের পর বাংলাদেশে 450 মতো থানা পুলিশ ফাঁড়ি হামলা অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে। সরকারি হিসাবে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এখনও পুলিশ কাজে ফিরলেও মানসিকভাবে মারাত্মক হীনমন্য অবস্থা এবং এক ধরনের ভীতির মধ্যে দিয়ে কাজ করছে। সমালোচনা রয়েছে বাংলাদেশে, অতীতে সব রাজনৈতিক দল পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। বিগত দেড় দশকে আওয়ামী লীগ আমলে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল সর্বাধিক। ভবিষ্যতে পুলিশকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর মতো কেউ যেন ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ সংস্কারের জোরালো দাবি উঠেছে। ফিলিস্তিনে গাজা প্রসঙ্গ। আজ ফিলিস্তিনের গাজায় ধ্বংসলীলা চালানোর 11 মাস পূর্ণ হল, কিন্তু এখনও এই ধ্বংসযজ্ঞ ও গণহত্যা বন্ধের কোনো ব্যবস্থাই দৃশ্যমান নয়। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 41,000-এরও বেশি ফিলিস্তিনি নারী শিশু জনগণকে হত্যা করা হয়েছে। মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে পুরো গাজা সহ আশেপাশের শহর। হাজারো লাখো লোক আহত, মৃত্যু ঝুঁকিতে, স্বাস্থ্য ব্যবস্থা বলতে গেলে ভেঙে পড়েছে। ত্রিদেশীয় যুদ্ধবিরতির আলোচনা দীর্ঘদিনীয় আলোর মুখ দেখেনি। বিশ্ব সংবাদের শুরুতেই পাকিস্তানের সংবাদ। পাকিস্তানের আঞ্চলিক জলসীমায় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদের সন্ধান মিলেছে। সংশ্লিষ্টদের দাবি, এই মজুদের পরিমাণ এত বেশি যে তা দেশটির ভাগ্য পরিবর্তন করতে পারে। পাকিস্তানের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা বরাতে এমনটাই জানিয়েছে ডন নিউজ টিভি। এই খনিজ ভাণ্ডার থেকে যে বিপুল অর্থ উপার্জন হবে তাকে ব্লু ওয়াটার ইকোনমি বলা হচ্ছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, সেখানে তেল ও গ্যাসের মজুদ যাচাইয়ের জন্য একটি বন্ধু দেশের সহযোগিতায় 3 বছর জরিপ করা হয়েছে। খননের জন্য ইতিমধ্যে নিলাম দর ডাকছে পাক সরকার। শীঘ্রই সমীক্ষা শুরু হলেও কোপ খুঁড়ে তার থেকে তেল উত্তোলন করতে ব্যয় কয়েক বছর সময় লেগে যেতে পারে। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ড্রাগন ড্রোন ব্যবহার শুরু করেছে ইউক্রেন। এই ড্রোনেই ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম গুঁড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা থার্মাইট নামে পরিচিত। এটি 4000 ডিগ্রি ফারেনহাইট বা 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পড়তে থাকে। গাছ বা রুশ সেনাদের গোপন আশ্রয়স্থল পড়িয়ে দিতে এই ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। ড্রাগন ড্রোন মূলত পুরনো যুদ্ধাশ্রয়ের নতুন রূপ। থার্মাইট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। ড্রোনের সঙ্গে থার্মাইট ব্যবহার করে একে ড্রাগন ড্রোন তৈরি করা হয়েছে। লন্ডন থেকে বিশ্ব স্বাস্থ্য ইস্যুতে সংবাদ। বিশ্ব ব্যবস্থা এখন এমন এক হুমকির মুখে রয়েছে যা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। বিশ্ববাসীকে সতর্ক করে এই কথাই বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 প্রধান রিচার্ড মোর। একই সঙ্গে তারা জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ মোকাবেলায় দুই দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে বার্নস ও মুরের একটি যৌথ নিবন্ধ প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধে বিশ্ব ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন তারা। নিবন্ধে বার্নস ও মুর লিখেছেন, ইউক্রেনে যে যুদ্ধ আসন্ন সেটা তারা আগেই আঁচ করতে পেরে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলেন। এছাড়া ইউক্রেনকে সাহায্যে গোপন তথ্য প্রকাশ করা হয়। মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা প্রধান বলেছেন, ইউরোপ জুড়ে রাশিয়ার বেপরোয়া নাশকতামূলক তৎপরতার লাগাম টেনে ধরতে কাজ করা হচ্ছে। পাশাপাশি গাজা যুদ্ধ বন্ধ ও পুনরায় উত্থান ঘটানো জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে প্রতিহতের অংশ হিসাবে সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা চালানো হচ্ছে। শনিবার লন্ডনে এক নিরাপত্তা সম্মেলনে বার্নস ও মুরকে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে কথা বলতে দেখা গেছে। যৌথ নিবন্ধে বার্নস ও মুর লিখেছেন, এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই যে বিশ্ব ব্যবস্থা এখন স্থায়ী যুদ্ধের পর সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে। সফলভাবে এই হুমকি মোকাবেলা করাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার বিশেষ সম্পর্কের ভিত্তি। ফিরে এলাম কলকাতায়। কলকাতার আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংসতম মৃত্যুর প্রতিবাদে আবারও রাত দখল ও ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। কলকাতা শহরসহ জেলাগুলোতে 8ই সেপ্টেম্বর রোববার রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। একই সঙ্গে শিলিগুড়িতে সোমবার অর্থাৎ 9ই সেপ্টেম্বর ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। ভোর 4:10 থেকে 6টা পর্যন্ত শিলিগুড়ি রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্য পাঠের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। 9ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি করে মামলার শুনানি রয়েছে। এর আগে নির্যাতিতার বিচার চেয়ে আবারও পথে সমাজের একটা বড় অংশ। শাসকের ঘুম ভাঙ্গাতে নতুন গানের ভোর দিকে দিকে স্লোগান তুলে রাত দখলের ঢাক দিয়েছে বিভিন্ন সংগঠন। কমলা এবং ট্রাম্পের নির্বাচনী খবর। জনমত সমীক্ষার পরে এবার তহবিল সংগ্রহ প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিলেন কমলা হ্যারিস। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পরিসংখ্যান বলছে কমলার প্রচার তহবিলে মোট $40,40,00,000 প্রায় $3,400 কোটি জমা হয়েছে। ট্রাম্পের তহবিলে $29,50,00,000 বা প্রায় $2,500 কোটি জমা পড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিধি অনুযায়ী ভোটের আনুষ্ঠানিক ঘোষণার পরে একজন প্রার্থী $100 কোটি বা প্রায় $8,400 কোটি খরচ করতে পারেন। ডেমোক্রেটিক পার্টি নেতৃত্ব বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তন হিসাবে ভারতীয় বংশোদ্ভূত কমলার নাম ঘোষণার পর ভারতে শুরু হয়েছে দলের জনসমর্থন, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেশ বিদেশ থেকে যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ফের একরাশ প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি আজ রোববারের আয়োজন। রোববারের আয়োজনে আর কি চান জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা এখানে লিঙ্কে গিয়ে মতামত দিতে পারেন। আপনাদের মঙ্গল কামনায়, আল্লাহ হাফেজ।